بسم الله الرحمن الرحيم.
ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين.
الحكمة ميديا بوري بشتو জিহাদের দিকে আহ্বানকারী দাড়ি ভাইদের প্রতি উস্তাদ ওসামা মাহমুদ হাফিজাউল্লাহের বিশেষ নসিহত দ্বিতীয় পর্ব, দাওয়াতের সঠিক পদ্ধতি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের আলোচ্য বিষয় দাওয়াতের সঠিক পদ্ধতি কি। প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলা যেখানে দাওয়াতের আদেশ করেছেন, অর্থাৎ দিন ও দিনের কাজের প্রতি দাওয়াতের কথা বলেছেন, সেখানে তার পদ্ধতিও বলে দিয়েছেন। আর এ পদ্ধতি হলো হেকমত, উত্তম ওয়াজ নসিহত এবং আকর্ষণীয় পদ্ধতিতে মুনাজারা করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, অর্থাৎ আপনার পালনকর্তার পথের দিকে আহ্বান করুন হেকমতের মাধ্যমে, উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে এবং সর্বোত্তম পদ্ধতিতে বিতর্ক করার মাধ্যমে। ইন্না রব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই আপনার পালনকর্তাই ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছেন যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে, এবং তিনিই ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে আছে। প্রিয় ভাইরা, আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী এই আয়াতের তাফসিরে বলেন, এ আয়াতে স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি পদ্ধতির কথা বলেছেন, এক হেকমত, দুই মাওয়াইজে হাসানা, তিন জিদালে হাসানা। প্রথমত হেকমত। হেকমত দ্বারা উদ্দেশ্য হলো খুব মজবুত বিষয়কে অকাঠ্য প্রমাণের মাধ্যমে প্রজ্ঞার সাথে উপস্থাপন করা, যা শুনে বিবেক বুদ্ধির অধিকারী জ্ঞানী ব্যক্তিবর্গ এবং এলিম পিপাসু আলেমগণ মাথা ঝুঁকিয়ে দেয় এবং জাগতিক দর্শন তার সামনে ম্লান হয়ে যায়। হেকমতের দ্বারা ওহী থেকে প্রাপ্ত কোনো বিষয়কে এমনভাবে উপস্থাপন করা বোঝায় যেন জ্ঞানগত ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে কোনো ধরনের খুঁত কেউ ধরতে না পারে। দ্বিতীয়ত মাওয়াইজ হাসানা, অন্তর্নরমকারী ও প্রভাব বিস্তারকারী নসিহতকে মাওয়াইজ হাসানা বলে। এর মধ্যে ভাষার মাধুর্য থাকবে, সেই সাথে অন্তর্বিগলিত করার মতো প্রাণও থাকবে। ইখলাস, সহমর্মিতা, দয়া, উত্তম আখলাকের সাথে সুন্দরভাবে কৃত নসিহত দ্বারা পাথরের মতো শক্ত অন্তর ও মোমের মতো গলে যায়। নিরাশাগ্রস্ত জাতি গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। উৎসাহ ও ভীতি প্রদর্শনমূলক ওয়াজ শুনে জান্নাতের দিকে অস্থির চিত্তে দৌড়ানো শুরু করে, বিশেষ করে যাদের অন্তর হকের জজবায় ভরপুর কিন্তু উঁচু চিন্তা চেতনা ও বেশি মেধার অধিকারী নয়। তাদের মধ্যে প্রভাব বিস্তারকারী ওয়াজ নসিহত দ্বারা আমলের জন্য এমন আগ্রহ তৈরি করা যায় যা উঁচু স্তরের গবেষণালব্ধ এলমি তাহকিকের মাধ্যমে সম্ভব নয়। তবে দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যারা সবসময় সব বিষয়ে নাক গলায়। এরা প্রত্যেক কথায় প্যাঁচ ধরে অযথা তর্ক করে। এ সমস্ত লোকেরা হেকমতপূর্ণ কথা শোনে না, ওয়াজ নসিহত কবুল করে না, তারা চায় সব বিষয়ে তর্ক বিতর্ক চলতে থাকুক। তৃতীয় বিষয় হলো জিদালে হাসানা। অনেক সময় বুঝবেন সত্যানুসন্ধানী ব্যক্তিকে সন্দেহ ঘিরে ধরে, আলোচনা ছাড়া তারও ইতমিনান হয় না। তাদের জন্য হলো জিদালে হাসানা, যা আয়াতে এভাবে বলা হয়েছে যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ যদি এমন অবস্থা তৈরি হয় তাহলে সর্বোত্তম পদ্ধতিতে ভদ্রতা, সঠিক দিক নির্দেশনা ও ইনসাফের সাথে মোনাজারা করবে। প্রতিপক্ষকে কোনো অভিযোগ দিলে উত্তম পদ্ধতিতে দিবে, অযথা অন্তরে আঘাত তৈরিকারী কথাবার্তা বলে ঝগড়ার পরিবেশ তৈরি করবে না। বিষয়টি এমনভাবে পেশ করতে হবে যেন অনেক দূর পর্যন্ত না গড়ায়। লোকদেরকে বোঝানো ও সত্য প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। কঠোরতা, খারাপ ব্যবহার, চাপাবাজি, কর্তমি দ্বারা কোনো ধরনের ফায়দা নেই। প্রিয় ভাইরা, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাই দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে আম্বিয়া আলহি সালামের তরিকা বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর পথে আহ্বান মূলত নবীগণেরই কাজ। ওলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করেন নবীগণের নায়েব বা প্রতিনিধি হিসেবে। এজন্য জরুরি হল দাওয়াতের পদ্ধতি ও আদব নবীদের থেকে শিখে নেওয়া। যে দাওয়াত তাদের তরিকার উপর থাকবে না তা কোনো দাওয়াতই নয়, বরং তা লড়াই বা ঝগড়ার কারণ হয়ে দাঁড়াবে। আর নববী দাওয়াতের মূলনীতি কেমন সেটা আমরা মুসা ও হারুন আলী ইসলামকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন তা থেকে শিখে নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, ফাকুলালাহু কওলাল লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, অর্থাৎ ফেরাউনের সাথে নরম কথা বলো, হয়তো সে বুঝবে অথবা ভীত হবে। প্রিয় ভাইরা, প্রত্যেক দায়ের সর্বদা এই বিষয়টি মাথায় রাখা উচিত
যে ফেরাউনের মতো অহংকারী কাফের, যার মৃত্যুও আল্লাহ তাআলার এলেম অনুযায়ী কুফরি অবস্থায় হবে, তার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজের দাঈকে নরম ব্যবহারের উপদেশ দিয়েছেন, নরমভাবে দাওয়াত দিবে। তো বর্তমানে আমরা যাদেরকে দাওয়াত দিই তারা কেউই ফেরাউনের চেয়ে বড় গোমরাহ নয়, আর আমাদেরকেও মুসা ও হারুন আলাইহিসসালামের মতো পথ প্রদর্শকও নয়। তো যেই অধিকার আল্লাহ তাআলা তার দুই নবীকে দেননি, মাদুর সাথে শক্ত ব্যবহার করবে, তাকে অপমান করবে, সে অধিকার আমাদের কোথা থেকে অর্জন হয়ে গেল? প্রিয় ভাইরা, কোরআনে কারিমে নবীগণের দাওয়াত ও তাবলিগ, কাফেরদের সাথে মুনাজারার আলোচনা অনেক আছে। কোথাও দেখা যায় না যে ইসলামের বিরোধিতাকারীদের জবাবে কোন নবীও কখনো শক্ত ভাষা ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই বিষয়ে খেয়াল রাখতেন যে মাদুর অপমান যেন না হয়, তাই কাউকে যদি তিনি কোনো ভুল বা অন্যায় কাজে লিপ্ত দেখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই বিষয়ে খেয়াল রাখতেন যেন মাদুর অপমান না হয়ে যায়, তাই কাউকে যদি তিনি কোনো ভুল বা অন্যায় কাজে লিপ্ত হতে দেখতেন তখন তাকে কিছু না বলে সাধারণ মজলিসে বলতেন, লোকদের কি হলো, তারা কেন এমন এমন করে। এই সাধারণ সম্বোধনে যাকে শোনানোর উদ্দেশ্য সেও শুনত এবং নিজের সংশোধনের ফিকিরে লেগে যেত। আমার প্রিয় ভাইরা, সাধারণত নবীগণের অভ্যাস ছিল শ্রোতাকে লজ্জা থেকে বাঁচানো, তাই অনেক সময় যে কাজ শ্রোতার দ্বারা সংগঠিত হতো তা নিজের দিকে নিজবোধ করে সংশোধনের চেষ্টা করতেন। যেমন সূরা ইয়াসিনের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আলিয়ালা আবুদুল্লাযি ফাতারনি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, যার কাছে তোমাদের ফিরে যেতে হবে, আমি তার ইবাদত কেন করব না। প্রিয় ভাইরা, এটা তো জানা কথা যে উল্লেখিত আয়াতে এই দূত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহ তাআলার ইবাদতেই লিপ্ত থাকত, শুধু কাফের শ্রোতাকে শোনানোর উদ্দেশ্যে এই কাজকে নিজের দিকে নিজবত করে বলেছেন। দাওয়াতের উদ্দেশ্য শুধু অন্যের সমালোচনা করা নয়, বরং অন্যকে নিজের কাছে ডেকে আনা। এই ডাকা তখন কার্যকর হবে যখন বক্তা শ্রোতা উভয়ের মাঝে কোনো একটি বিষয়ে একাত্মতা থাকবে। এজন্য পবিত্র কোরআনে নবীগণের দাওয়াতের অধিকাংশে ইয়া কৌম অর্থাৎ হে আমার সম্প্রদায় শিরোনামে এসেছে। নবীগণ হে আমার সম্প্রদায় এই শব্দের দ্বারা প্রথমে ভ্রাতৃত্বের বন্ধনের কথা উল্লেখ করেছেন, এরপর তাদের সংশোধনের আলোচনা করেছেন যে আমরা তো ভ্রাতৃত্বের দিক থেকে একই জাতের মানুষ, আমাদের মাঝে তো কোনো দূরত্ব নেই, একথা বলেই তাদের সংশোধনের কাজ শুরু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের বাদশার নামে যে চিঠি পাঠিয়েছেন তাতে তাকে আজিম রোম তথা রোমের সম্মানিত বাদশাহ উপাধিতে সম্বোধন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরা নিয়ে যদি ফিকির করা হয় তাহলে তালিম ও দাওয়াতের এ ধরনের অনেক আদব ও উসুল পাওয়া যায়। বর্তমানে তো দাওয়াত ও ইসলাহ আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের তো কোনো খেয়ালে নাই, আর যারা দাওয়াতের কাজে লিপ্ত আছে তারা শুধু বাহাস মোনাজারা তর্ক বিতর্ক প্রতিপক্ষকে অভিযোগ করা কথায় আটকানো এবং তাকে অপমান করাকে দাওয়াত বানিয়ে নিয়েছেন, যা সুন্নতের সম্পূর্ণ খেলাফ, যা সুন্নতের খেলাফ হওয়ার কারণে কখনোই প্রভাব বিস্তারকারী ও উপকারী হয় না। তারা মনে করে আমরা ইসলামের অনেক খেদমত করে ফেলেছি, বাস্তবে তারা মানুষকে দূরে সরানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা, উক্ত আয়াতের তাফসির থেকে জানা যায় যে ইসলামের আসল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া, আর এই দাওয়াতের মূলনীতি দুইটি, হেকমত এবং মাওয়াইজে হাসানা। তর্ক যদি করতে বাধ্য হয় তাহলে সেটা আহসান তথা উত্তম পন্থায় করার শর্তসহ জায়েজ বলেছেন, কিন্তু এটি দাওয়াতের কোনো স্বতন্ত্র বিভাগ নয়, বরং এটি দাওয়াতের নেতিবাচক দিকেরই একটি প্রচেষ্টা। এক্ষেত্রে কোরআনে কারিমে বিল্লাতি হিয়া আহসান এই শর্ত লাগিয়ে একথা বলে দিয়েছেন যে দাওয়াত কোমলতার সাথে কল্যাণকামিতা ও সহমর্মিতার আগ্রহ নিয়ে হওয়া উচিত, সেই সাথে শ্রোতার অবস্থা অনুযায়ী স্পষ্ট দলিলের মাধ্যমে হওয়া উচিত, শ্রোতাকে তুচ্ছতাচ্ছিল্য করা থেকে সম্পূর্ণ বেঁচে থাকতে হবে। এরপর দাওয়াত আহসান তথা উত্তম সর্বোত্তম হওয়ার জন্য জরুরি হলো বিষয়টি বক্তার জন্য ক্ষতিকর না হওয়া, অর্থাৎ দাওয়াতের মধ্যে বদ আখলাক, হিংসা, বিদ্বেষ, অহংকার, পদমর্যাদার লোভ ইত্যাদি মিশ্রণ থাকতে পারবে না, যা বাতেনি কবিরা গুনাহ। আর বর্তমানে খুব কম মানুষই আছে যারা বাহাস মুনাজারার মধ্যে এ সমস্ত খারাপি থেকে বেঁচে থাকতে পারে, অধিকাংশই বেঁচে থাকতে পারে না। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই বলেন, যেমনিভাবে মদ পান করা সমস্ত খারাপির মূল, নিজের আত্মিক খারাপি এবং বহু শারীরিক খারাপির জন্ম দেয়, তেমনিভাবে তর্ক বিতর্কের মধ্যে যদি উদ্দেশ্য থাকে অপরপক্ষের উপর বিজয় হওয়া, নিজের এলেমকে অন্যের সামনে প্রকাশ করা, তাহলে এটাও অন্তরের জন্য সমস্ত খারাপির মূল, কারণ এর দ্বারা অন্তরে অনেক রোগ সৃষ্টি হয়। হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, অন্যের দোষ তালাশ করা, অন্যের দুঃখে খুশি হওয়া, অন্যের সুখে কষ্ট পাওয়া এবং সত্য গ্রহণে অহংকার প্রদর্শন ইত্যাদি গুনাহের সৃষ্টি হয়। এছাড়াও এ জাতীয় রোগে আক্রান্ত লোকেরা অপর পক্ষের কথায় চিন্তা ফিকির বাদ দিয়ে পাল্টা উত্তর দেওয়ার চেষ্টায় লিপ্ত হয়, তাতে কোরআন হাদিসের যত তাবিলি করা লাগুক না কেন তারা তাই করে বসে। এটা তো এমন এক ধ্বংসাত্মক বিষয় যাতে মর্যাদাবান আলেমরাও লিপ্ত হয়ে পড়ে। এরপর বিষয়টি যখন তাদের অনুসারী পর্যন্ত পৌঁছে তখন তা ঝগড়া ফাসাদ এবং মারামারির রূপ ধারণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অর্থাৎ নিশ্চয় আপনার পালনকর্তাই ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছে যে তার পথের থেকে বিচ্যুত হয়ে পড়েছে, এবং তিনিই ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে আছে, এবং তিনিই ভালো জানেন তাদের সম্পর্কে যারা সঠিক পথে আছে। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, এই আয়াতের উদ্দেশ্য হলো তোমরা শুধু এই তিন তরিকাই দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট। মানুষের হেদায়ত দেওয়া তোমাদের কাজ নয়, আল্লাহ তাআলাই ভালো জানেন কে গোমরা আর কে হেদায়ত গ্রহণকারী। আমার মতে নফস বা অন্তর সত্তাগতভাবে বিভিন্ন ধরনের হয়। প্রথমত কিছু নফস বা অন্তর যা নূরে পরিপূর্ণ ও পাক পবিত্র, যা বস্তুর দিকে কম ধাবিত হয় আর রুহানিয়াতের দিকে বেশি ধাবিত হয়। আর কিছু অন্তর অন্ধকারে পরিপূর্ণ, যা বস্তুর প্রতি বেশি আগ্রহী আর রুহানিয়াতের দিকে কম। সুতরাং যার অন্তরাত্মা যেমন, সে তার বিপরীতটা খুব কমই গ্রহণ করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা তিন তরিকায় দাওয়াত দাও আর সব মানুষের হেদায়েতের পিছনে পড়ে থেকো না। আল্লাহ তাআলা প্রথমষ্টদের গোমরাহী এবং পবিত্র অন্তরের পবিত্রতা সম্পর্কে ভালো জানেন। শাইখ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের জন্য মানুষের সাথে মহব্বত সৃষ্টিকারী লোকের প্রয়োজন। এমন লোক যার মন বড় এবং জবান পবিত্র। কোনো মুসলমানকে কোনো খারাপ কাজ করতে দেখলে এ কথা বলবে না যে আমি তোমাকে আল্লাহ তাআলার জন্য ঘৃণা করি কারণ তুমি এই খারাপ কাজ করেছ। প্রিয় ভাইরা, আল্লাহর ওয়াস্তে তোমরা এই পদ্ধতি অবলম্বন করো না, বরং তাকে এভাবে বলো যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি কিন্তু তোমার অমুক কাজটা খারাপ, তা পরিত্যাগ করা উচিত। প্রিয় ভাইরা, শহীদ উম্মদ শেখ ওসামা বিন লাদেন রহমতুল্লাহি আলাই তাঁর একটি চিঠিতে লিখেছেন যে জিহাদি মিডিয়ায় এমন শব্দ বাক্য কথা বলা ও লেখা থেকে বিরত থাকতে হবে যা একজন মুসলমানের শানের খেলাফ। যে কোনো মুসলমানের সাথে ঘৃণা গালিগালাজ ভাষার ভুল ব্যবহার উচিত নয়। মিডিয়ায় লেখা বা বলার সময় শরীয়ত নীতিমালার প্রতি লক্ষ্য রাখা জরুরি। এই বিষয়টি দেখতে হবে যে আমাদের এ কথা দ্বারা জিহাদের ফায়দা হবে না ক্ষতি হবে। আপনারা খুব ভালো করেই জানেন যে মুজাহিদিনদের জন্য এই বিষয়টি লক্ষ্য রাখা খুবই জরুরি। আপনারা খুব ভালো করেই জানেন যে মুজাহিদিনদের জন্য বিষয়টির প্রতি লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। আমার খেয়াল হলো এখনই আমাদের সমস্ত মিডিয়াগুলোকে কঠোরভাবে তদারকি করতে হবে, কারণ এই মিডিয়াই উম্মত পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছায় এবং উম্মতের সাথে আমাদের সম্পর্কের একমাত্র মাধ্যমই হলো মিডিয়া। এই মিডিয়াই আমাদেরকে উম্মতের সামনে তুলে ধরে। এজন্য জরুরি হলো আমাদের মিডিয়া উম্মতের বুঝ অনুযায়ী হবে এবং তাদের দুঃখ দুর্দশায় সহানুভূতি জানাবে। তেমনিভাবে আরেকটি বিষয় মিডিয়ার ভাইদের জন্য জরুরি হলো তাদের প্রকাশনাগুলো যেন সাধারণ মানুষকে কেন্দ্র করা হয়, উম্মাহকে অন্ধকারের গভীরতা থেকে বের করে নিয়ে আসার ফিকিরের মধ্যে থাকতে হবে। মুজাহিদ আলেমদ্দিন শেখ আতিয়াতুল্লাহ লিব্বি রহমতুল্লাহি আলাই বলেন, মুজাহিদ নেতাদের জন্য জরুরি হলো নিজেরা এই গুণ অর্জন করবে এবং নিজ সাথীদেরকে এমন তরবিয়াত করবে যেন তারা মানুষের উপর দয়াকারী ও সহজকারী হয়। তাদের ভুল ত্রুটি ও অন্যায় দেখে শাস্তি হত্যা ও প্রতিশোধের হুমকি প্রদর্শনকারী না হয়, বরং কোমলতা ও নমনীয়তার সাথে ধীরে ধীরে সংশোধনের চেষ্টা চালিয়ে যেতে হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো জামাত পাঠাতেন বা কাউকে কোনো দলের আমির বানাতেন তখনই সাথে সাথে নসিহত করতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। অর্থাৎ তোমরা উম্মতের জন্য সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, দূরে সরিয়ে দিও না। প্রিয় ভাইরা, আমরা কি কখনো এটা নিয়ে চিন্তা করেছি, এর উপর আমল করেছি? আল্লাহ তাআলা এই সমস্ত ওলামায়ে কেরাম এবং জিহাদের নেতাদেরকে সমস্ত উম্মতের পক্ষ থেকে যথাযথ প্রতিদান দান করুন এবং আমরা যেন সুন্নত অনুযায়ী দাওয়াতের কাজ করতে পারি সেই তাওফিক দান করুন। প্রিয় ভাইরা, আমরা মুজাহিদগণ দিন এবং জিহাদের দায়ী। জিহাদও আমাদের ময়দান, একই সাথে দাওয়াতও আমাদের ময়দান। যে সমস্ত শক্তিধর ব্যক্তিরা অস্ত্র দিয়ে আমাদের উপর কুফরি শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র নিয়ে ময়দানে আছি। মুসলিম জাতিকে আমাদের সাথে জিহাদের শরিক হওয়ার প্রতি আহ্বানও জানাচ্ছি। জিহাদের ময়দানের চাহিদা ভিন্ন আর দাওয়াতের নিয়ম নীতি তাও ভিন্ন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে কঠোরতা করেছেন, রক্ত প্রবাহিত করেছেন, হত্যা করা ও নিহত হওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সাক্ষী যে দাওয়াতের ক্ষেত্রে তার তরিকে কোনো কঠোরতা ছিল না, বরং কোমলতা। কারণ হলো দাওয়াত ও জিহাদ উভয়টির মাধ্যম পদ্ধতি ও টার্গেট ভিন্ন ভিন্ন। জিহাদের মধ্যে শক্তিকে শক্তির মাধ্যমে দমন করতে হয়, অস্ত্র বহন করা, রক্ত প্রবাহিত করা, শরীরে অঙ্গ উড়িয়ে দেওয়া টার্গেট হয়। এজন্য জিহাদে অত্যন্ত কঠোরতা দরকার। জিহাদ তো এই কঠোরতারই নাম, এটা ব্যতীত জিহাদ জিহাদই থাকে না, আর এখানে কঠোরতার মাধ্যমেই সওয়াব। আর এটা ভিন্ন কথা যে শরীয়ত এক্ষেত্রে সীমা রেখা ও আদাবের কথা উল্লেখ করেছেন, কিন্তু এটি কঠোরতার ময়দান, এখানে প্রভাব বিস্তারের জন্য কঠিন শব্দ, কঠোর আচরণ জরুরি। কিন্তু এই কঠোরতা যদি দাওয়াতের ক্ষেত্রে চলে আসে, এখানেও যদি কথা ও ভাব এমন গ্রহণ করা হয় যাতে শ্রোতার মন মস্তিষ্ক উদ্বুদ্ধ না হয়ে বরং হিংসা শত্রুতা প্রতিশোধের প্রতি ধাবিত হয়, তাহলে এটার দ্বারা দাওয়াতের উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। জিহাদি আন্দোলনের দুর্ভাগ্যই হবে যদি জিহাদের পদ্ধতি দাওয়াতের ক্ষেত্রে প্রয়োগ হয়। একদিকে জিহাদ অন্তরের রাগ গোস্বা দমনের জায়গা, যেখানে আক্রমণ করে জালিম অহংকারীদের মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয় আর তাদের বস্তুগত শক্তি খতম করে তাদের যুদ্ধ করার শক্তি মিটিয়ে দেওয়া হয়। প্রিয় ভাইরা, অন্যদিকে দাওয়াতের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, এখানে রাগ ও গোস্বা প্রকাশ না করে বরং দমন করা হয়। শ্রোতাকে নিচু করা, অপমান করা মূল উদ্দেশ্য না, তাকে আগ্রহী করা, নিকটবর্তী করা, তার মনে জায়গা সৃষ্টি করে নেওয়া, এটাই উদ্দেশ্য। দালিল ভিত্তিক আলোচনা, ধৈর্য, সহনশীলতা, ক্ষমা, কোমলতা, ইহসান ও দয়াই হলো দাওয়াতের ময়দানের চাহিদা। দাওয়াতের ময়দানে জরুরি হলো নিজে যথাযথ আমল করবে, কিন্তু শ্রোতাকে হক বুঝানো, হক বোঝার যোগ্য হওয়া এবং গ্রহণীয় হওয়ার জন্য শরীয়তের সীমার মধ্যে থেকে যথেষ্ট চেষ্টা করবে। এ কারণে দাওয়াতের মধ্যে সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর তরিকার প্রতি লক্ষ্য রাখা হয়। শ্রোতা যদি শত্রুতা ও বিরোধিতাও প্রকাশ করে, তাহলে দায় শত্রুতা করবে না, বরং সে সর্বোত্তম মুনাজারায়ের উপর আমল করবে। ঝগড়া ফাসাদের জায়গাও তাকে এই আয়াতের রাস্তা দেখায়। ভালো খারাপ এক হতে পারে না, আপনি শক্ত কথার জবাব খুব নরমভাবে দিবেন, খুব ভালোভাবে দিবেন, এমন করার দ্বারা দেখবেন যার সাথে শত্রুতা ছিল সে কেমন যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে, আর ধৈর্যশীলরাই এটা অর্জন করতে পারে, ভাগ্যবানদেরই এটি অর্জিত হয়। সুতরাং প্রচণ্ড বাগবিতণ্ডার মধ্যেও দায়ের দৃষ্টি দলিল থেকে সরে না, এ অবস্থায়ও সে সুন্দর কথা বলে, সুন্দর ব্যবহার করে, খারাপ আচরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। প্রিয় ভাইরা, এমনিতে যখন খারাপ আচরণের জবাব ভালো আচরণের দ্বারা দেওয়া হয়, বাড়াবাড়ির জবাব ক্ষমা, ইনসাফ ও দয়া দ্বারা দেওয়া হয়, তখন শ্রোতার পাথরের মতো শক্ত অন্তর মোমের মতো গলে যায়, শত্রুতার আগুন ঠান্ডা হয়ে যায়। এভাবেই দায়ের জানের দুশ্মন একদিন তার রক্ষক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বোত্তম পদ্ধতিতে দাওয়াত দেওয়ার তাওফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।